বাংলাদেশে প্রতি বছর ঈদের সময় মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়, বাড়ে নিহতের সংখ্যাও। ধরুন না 2017 সালের কথা, ঈদ উল ফিতরের সময় 5 দিনে প্রাণ হারিয়েছেন 59 জন, আহত হয়েছেন শতাধিক। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ। আর আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি রয়েছেন, 3 জনই বাংলাদেশ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন গাজী টেলিভিশন ও সারা বাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইস্তিয়াক রেজা। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। 3 জনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কেন ঈদকে ঘিরে যারা নারী টানে বাংলাদেশে তাদের নিজের বাড়িতে ফেরেন, তাদের এই দুর্ভোগ কেন প্রাণ দিতে হয় ঈদের আনন্দ উপভোগের জন্য। তারা কি নির্ধারিত সময়ে, নির্ধারিত যে সময়টুকু লাগে বাড়ি পৌঁছতে, সেটি মধ্য দিয়ে বাংলাদেশে তারা কি নিজেদের বাড়িতে পৌঁছতে পারেন, সেসব প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। এবং শ্রোতা, আপনারা জানেন, আপনারা চাইলেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন। এবং সেক্ষেত্রে ফোন নাম্বারটি আবারও একবার জানিয়ে দিচ্ছি, 202-619-3062। এই নাম্বারে আপনারা চাইলেই ফোন করতে পারেন, আশা করি আপনাদের সঙ্গে পাবো বরাবরের মতো। আমরা আসলে যাব আমাদের অতিথিদের কাছে, তার আগে একটু জেনে নিতে চাই যে বাংলাদেশ সরকার আসলে কি কি পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে আমরা আসলে বাংলাদেশের 2 জন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। একজন হচ্ছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং আরেকজন হচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আমরা দুঃখিত যে ওবায়দুল কাদেরের সঙ্গে আমরা টেলিফোনে সংযুক্ত হতে পারিনি, কিন্তু আমরা রেলমন্ত্রী মুজিবুল হক তার সঙ্গে কথা বলেছি। এবং চলুন শুরুতেই জেনে নেই রেল কর্তৃপক্ষ কি করছে।
ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যাত্রীদেরকে ঈদ উপলক্ষে সেবা দেওয়ার জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। আমরা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি, অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছি 1 জুন থেকে। আমরা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি। আমরা ঈদের পূর্বে অর্থাৎ 13, 14, 15, 3 দিন পূর্বে আমাদের স্পেশাল ট্রেন চলবে, আবার ঈদের পরে 7 দিন স্পেশাল ট্রেন চলবে, যাতে যাত্রীরা কর্মস্থলে ফিরে আসতে পারে। অর্থাৎ ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে শতবার সেবা পায় আমরা সকল প্রস্তুতি নিয়েছি। নিরাপদে যাত্রীরা তাদের বাড়িঘরে গিয়ে ঈদ উদযাপন শেষে আবার যাতে কর্মস্থলে ফিরে আসতে পারে, আমাদের সকল কর্মকর্তা কর্মচারী অত্যন্ত সজাগ, এলার্ট, দায়িত্ব পালনের সবাই অত্যন্ত আন্তরিক।
আগের ঈদগুলোতে আমরা দেখেছি যে কখনো কখনো নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছায় না অথবা ছেড়ে যায় না, এবার এটি নিশ্চিত করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন?
আমাদের সকল ট্রেন যাতে সময়মতো ছাড়ে, আবার সকল ট্রেন যাতে সময়মতো ফিরে আসে, অর্থাৎ শিডিউল যাতে সঠিকভাবে মেনটেন হয়, আমরা এর জন্য আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে যারা দায়িত্বে আছে সবাইকে আমরা নির্দেশ দিয়েছি। আশা করি সকল ট্রেন শিডিউল মেনটেন হবে, যথাসময় ছাড়বে, যথাসময় ফিরে আসবে। এবছর আশা করি শিডিউল কোনো বিঘ্ন ঘটবে না।
আপনি বলছিলেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন, ঠিক কতগুলো অতিরিক্ত ট্রেন এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন এবার ঈদ উপলক্ষে?
আমরা স্পেশাল ট্রেন, বিদ্যমান ট্রেন তো আছেই, তারপরও ঈদ উপলক্ষে আমরা আরো স্পেশাল 9টি ট্রেনের ব্যবস্থা করেছি।
মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, থ্যাংক ইউ।
জি, আমরা শুনছিলাম রেলমন্ত্রীর মন্তব্য। আমরা যদিও কথা বলতে পারিনি, কিন্তু ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এবার ঈদ উপলক্ষে 904টি বাস থাকবে এবং জরুরি প্রয়োজন মেটাতে 54টি বাস থাকবে, যে কোনো প্রয়োজনে সেখানে পৌঁছে যাবে এবং যাত্রীদের সেবা নিশ্চিত করবে। এরকম তথ্য এবং এরকম আশাবাদ আমরা বরাবরই শুনি, কিন্তু বাস্তবতা হচ্ছে খানিকটা তিক্ত। এবং ঠিক এবারের ঈদে সে বাস্তবতা কতটা বেশি তিক্ত হবে তা ঈদের পরে জানা যাবে নিশ্চয়ই। কিন্তু তার আগে আমরা একটু জেনে নিতে চাই সৈয়দ ইস্তাক রেজা আপনার কাছ থেকে, যে অনেকগুলো ঈদ নিশ্চয়ই আপনি ঢাকায় কাটিয়েছেন এবং অভিজ্ঞতাগুলো আপনার চোখের সামনে, সব মিলিয়ে আমাদের মন্ত্রীদের আশাবাদ এবং যাত্রীদের ভোগান্তি আপনার দৃষ্টিতে একটু জানতে চাই শুরুতেই। সৈয়দ ইস্তাক রেজা শুনতে পাচ্ছেন আমাকে?
ধন্যবাদ আপনাকে। যেটি হলো যে ঈদে মানুষের বাড়ি ফেরা, ঈদে মানুষের বাড়ি ফেরা এটা আমাদের বাৎসরিক একটি আমরা বলবো যে আয়োজন, প্রতি মাসে প্রায় প্রতি বছর এই রোজার ঈদে এবং কোরবানির ঈদটাকে আমরা বলি সেই ঈদে ঢাকা থেকে বেশ কিছু মানুষ বাস্তবতা বড় কঠিন, হৃদয়হীন হয়ে দেখা দেয় আমাদের সামনে। প্রথম কথা ব্যবস্থাপনার ত্রুটি মারাত্মক, আমি বলবো বিপর্যস্ত, সড়ক পথে যারা যায় তারা একটা আতঙ্কের ভেতর দিয়ে যায়, কারণ খুব কম সড়কই ভালো আছে। স্বাভাবিক সময়ই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কিংবা ঢাকা থেকে কক্সবাজার যেতে প্রায় দুই দিন লেগে যাচ্ছে, চট্টগ্রাম থেকে ১৬ শত ঘন্টার লেগে যাচ্ছে, উত্তরবঙ্গে যেতে এমনিতেই খাগড়াইল থেকে যমুনা সেতু পর্যন্ত পরিস্থিতি মারাত্মক সাধারণ স্বাভাবিক সময়ে। একইভাবে আমরা যদি ময়মনসিংহ এর দিকে যেতে থাকি তাহলে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত অবস্থা খুবই নাজুক, এবং আমরা আশা করতে পারছি না, আশ্বস্ত হতে পারছি না যে এটার সময় পরিস্থিতি স্বাভাবিক হবে। কোন রকমের জোড়াতুলি দিয়ে যদি রাস্তাঘাট গুলো ঠিকও করা হয়, কিন্তু যে চাপটা সড়কের উপরে পড়বে যানবাহনের চাপ, সেটিকে সামলানোর মতন অবস্থান নেই অনুভব করতে পারি। যে বাসগুলো রাস্তায় নামে সেগুলোর অবস্থা খুবই খারাপ, এবং ট্রাফিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর ভাবে আমাদের নিম্নমানের। এই বাস্তবতা মাথায় রেখেই প্রায় এক কোটি মানুষ কিন্তু প্রতি বছর ঢাকা থেকে বেরিয়ে যায়। নৌপথে আগের চেয়ে পরিস্থিতি উন্নত হয়েছে, কিন্তু আনফিট লঞ্চ যেগুলোকে বলে, নৌযান বলে, সেগুলো কিন্তু এই সময়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ঠিকই নেমে যাবে, এবং আমরা আশঙ্কা করছি যে এবার যেহেতু ঝড়ের মৌসুম, বৃষ্টির মৌসুম, না জানে কি হয়। শুধু এইটুকুই বললাম, ট্রেন সবচেয়ে নিরাপদ কিন্তু তার সংখ্যা খুব বেশি নয়, ফলে দেখবেন গত কদিন ধরে খবরে যেটি দেখতে পাচ্ছেন যে প্রচন্ড চাপ ট্রেনের প্রতি, কারণ মানুষ ট্রেনকে নির্ভর করতে চাচ্ছে। ইদানিং অবশ্য একটা শ্রেণী বিমান পথে যাতায়াত করছে, এবং সেখানেও আবহাওয়াগত কারণে একটা ভয়ের কারণ আছে। আমি বলি যে বাংলাদেশের সড়ক পথ বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক, এই কারণে এখানে যে শ্রমিক শ্রেণী আছে তারা ভয়ঙ্কর রকমের উশৃঙ্খল, কোন ধরনের ট্রাফিক আইনের পরোয়া তারা করে না। দ্বিতীয় হলো যে এখানে নিয়ম শৃঙ্খলা মানার মতন সংস্কৃতি বা মনোযোগের সেই ধরনের চেষ্টা ট্রাফিক পুলিশেরও নেই, নেই সাধারণ শ্রমিকদেরও। এই বাস্তবতায় আমি জানি না যে এক্স্যাক্টলি এই বছর কি হতে যাচ্ছে। শুধু এইটুকু জানি যে আমরা একটা দুঃস্বপ্নের ভিতরে প্রতি বছর বাস করি, আনন্দের নামে মানুষের আনন্দ নিরানন্দে পরিণত হয়, নারীর টানে মানুষ নিজের প্রিয়জনদের কাছে যায়, কারণ পেটের টানে সে ঢাকায় থাকে, এবং আমরা যে রাজধানীকে সবকিছুর কেন্দ্র বানিয়ে ফেলেছি সেটা আরেক দৃষ্টান্ত। আমরা যদি প্রতিটা জেলা শহর, উপজেলা শহরকে সিটি অর্থনৈতিক জোন বানাতে পারতাম কিংবা গ্রোথ সেন্টার করতে পারতাম, তাহলে তো ঢাকায় থাকতো না, তারা তাদের প্রিয়জনের করতে পারতো। কিন্তু সবকিছুর কেন্দ্র করেছি ঢাকাকে, এবং ঢাকা থেকে মানুষ ছুটতে যখন সেই পথটাকে আর মসৃণ করতে পারিনি, এটা হলো চরম বাস্তবতা। এবং এই বাস্তবতা মাথায় নিয়ে জেনেই কিন্তু মানুষ তারপরও মানে আমি কি বলবো যে ছুটতে প্রিয়জন দেশের ঈদ করার জন্য।
জি, আমরা আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশের পরিবহন শ্রমিকরা বোধহয় কোনো আইন কানুন মানতে রাজি নন, তারা তোয়াক্কা করছেন না। আমরা জানি যে প্রতি বছর আসলে ঈদকে ঘিরে মৃতের সংখ্যা বাড়ে, কখনো কম বেশি হয়, কিন্তু আপনার দৃষ্টিতে কেন এই মৃত্যু, কেন ঈদকে ঘিরে মানুষ সবাই আনন্দের জন্য নিজের পরিবারের কাছে ফেরে, সে সময় কেন মৃত্যু তাদের জীবনের সাথী হয়ে যাচ্ছে পথে, এটার জন্য আপনি কি কি কারণকে দায়ী করেন?
প্রথমত দায়ী হলো সড়কের বেহাল দশা। আর বেশ অনেকগুলো সড়কের সত্যিকার অর্থে যান চলাচলের উপযোগী নয়। কিছু কিছু জায়গায় আছে যেটি হলো যে বড় গাড়ি এবং ছোট গাড়ির ভারসাম্যহীনতা, আপনি দেখবেন বর্তমান কিংবা ব্যাটারি চালিত চলে, রিক্সাও চলে, থ্রি হুইলার চলে, তার সাথে আবার এরকম ভ্রাম্যমান গাড়ি, বড় বড় গাড়ি চলছে। বড় যে গাড়িগুলো চলছে সেগুলোর ভিতরে আবার একটা বিরাট অংশেরই ড্রাইভারদের ভালো প্রশিক্ষণ নেই যে কিভাবে হাইওয়েতে চালাতে হবে, এবং মন মানুষ সচল হয়ে যায় সাবধানে চালাতে, ফলে দেখা যাচ্ছে যে এবং সেগুলো ব্যবস্থাপনার দুর্বলতা ভয়ঙ্কর, ট্রাফিক পুলিশ আছে, তার ব্যবস্থাপনার দুর্বলতা, দুর্ঘটনা খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু আমরা সাধারণ বানিয়ে ফেলেছি, এবং সড়ক দুর্ঘটনায় যেহেতু খুব দরিদ্র মানুষেরা মারা যায়, এখানে রাষ্ট্রের নীতি নির্ধারকদের সেই অর্থে কোনো দৃষ্টি নেই, আসলে
বাংলাদেশে ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য সরকার যে ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে তাতে আপনারা কতটা বেশি সন্তুষ্ট? মোজাম্মেল হক চৌধুরী, শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত মোজাম্মেল হক চৌধুরী লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার চেষ্টা করছি মোজাম্মেল হক চৌধুরীকে সংযুক্ত করার জন্য। সেক্ষেত্রে আমরা আবার একটু স্থিতিকে যে আপনার কাছে ফিরতে চাই। আমাদের একজন শ্রোতা ফেসবুকে লিখেছে, অর্থাৎ আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানটি একই সঙ্গে যখন রেডিওতে যায় তখন আমরা ফেসবুকেও এটি সম্প্রচার করে থাকি, এবং সেক্ষেত্রে একজন শ্রোতা লিখেছেন ভারত থেকে, সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি লিখেছেন অগ্রিম টিকিটের ব্যবস্থা আমাদের রেলেও রয়েছে, অর্থাৎ ভারতে রয়েছে, আমাদের এখানে বাংলাদেশের মতো ভোগান্তি ঘটে না, এটি তার একটি মন্তব্য। আরেকটি হচ্ছে প্রদীপ কুণ্ডু, সে লিখেছে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যে অপর্যাপ্ত সেটা অস্বীকার করা যাবে না মোটেও, তিনি তার মন্তব্য রেখেছেন। সিদ্ধার্থ আরও একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে রেলমন্ত্রীর বক্তব্য ভোগান্তি কমে বলে আশা, কিন্তু প্রতিবারই সমস্যা যাতে না হয় সেই আশা করব, তাদের মন্তব্য লিখছেন। আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। জি, আমাদের আসলে মোজাম্মেল হক চৌধুরী আবার সংযুক্ত হয়েছে। মোজাম্মেল হক চৌধুরী, শুনতে পাচ্ছেন আপনি? জি, আমরা একটু আগে আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো শুরুতে আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই যে ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য এখন পর্যন্ত তিন পথে, অর্থাৎ রেল, নৌপথ এবং সড়ক পথে যে ব্যবস্থাপনা তাতে আপনারা কতটা বেশি সন্তুষ্ট?
দেখুন, আসলে আমাদের সন্তুষ্ট আমরা কতটুকু এটা বড় কথা নয়, বড় কথা হলো বাংলাদেশের আসলে বাস্তবতা কি।
জি,
বাংলাদেশের যেটা বাস্তবতা সেটা হলো আমাদের মানুষের তুলনায় গণপরিবহনের স্বাভাবিক সময়েও প্রায় 33% সংকট আমরা লক্ষ্য করি।
জি,
কিন্তু এই এবং পূজা পার্বণে আমাদের যে পরিমাণ যাত্রী সাধারণ আছেন তার কিন্তু বেশ কয়েক গুণ বাড়তি যাত্রী কিন্তু যাতায়াত করে, এইখানে যখন সংকটের মধ্য দিয়ে যাতায়াত করে তার উপর যখন বাড়তি একটা চাপ সৃষ্টি হয় তখন সরকার, প্রশাসন সবার গলদ গর্ম সৃষ্টি হয়। আসলে যেটা হয়, আমাদের যে রাজধানী, আমাদের রাজধানীতে প্রায় 250,000-এর বেশি মানুষ বসবাস করে, এখানে এখান থেকে প্রায় 1,15,00,000-এর বেশি মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। এই যে 5-6 দিনের মধ্যে এতগুলো মানুষের গ্রামে যাতায়াত, এটা কিন্তু একটা খুব দুরূহ বিষয়। আমরা আবার অন্য সময় যখন লক্ষ্য করি এক জেলা থেকে অপর জেলায় যাতায়াত করবে প্রায় আরো প্রায় 3 কোটি মানুষ, এই পরিমাণ যানবাহন আমাদের নেই। আমাদের যে পরিমাণ যানবাহন আছে, বিশেষ করে বাসের সংখ্যা যদি আমরা দেখি, আমাদের প্রায় 40,000-এর মতোই বাস আছে, এবং ট্রেনের সংখ্যা যখন দেখি আমরা প্রায় পূর্বাঞ্চলে 44টি এবং পশ্চিমাঞ্চলে 48টি আন্তনগর ট্রেন সার্ভিস আছে, যে যাদের সক্ষমতা আছে মাত্র তারা 1,00,000-1,60,000 যাত্রী বহন করতে সক্ষম, কিন্তু 6 দিনের মধ্যে আমাদের যাতায়াতের বহরে যুক্ত হয় প্রায় 16,00,000-এর মতো যাত্রী। অন্যদিকে নৌপথে আমাদের যে সমস্ত যানবাহন গুলো আছে এইগুলো 20,00,000-এর মতো যাত্রী বহন করতে সক্ষম, কিন্তু আমাদের নৌপথে যাতায়াত করতে প্রায় 60,00,000 যাত্রী। এখন এই যে সংকট,
সংকটের মধ্য দিয়ে যে যাতায়াত, এটার জন্য নতুন করে পরিবহন আমদানি করা এটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি আমাদের যে সংকট, আবার রাস্তাঘাটের বেহাল দশা, নৌপথে একটা দুর্যোগপূর্ণ মৌসুম, বিশেষ করে বর্ষা মৌসুমটা হলো নৌপথের জন্য একটা দুর্যোগপূর্ণ আবহাওয়াপূর্ণ মৌসুম। এই মৌসুমে কিন্তু নৌপথে অবাল্য করে যাতায়াত সবসময় নিষিদ্ধ থাকে, তার মধ্য দিয়ে আমাদের কি পালন করতে হবে? ঈদ উপলক্ষে বিশাল একটা যাত্রীবহর নৌপথে, সড়কপথে, রেলপথে যাতায়াতে যুক্ত হবে, এই সবকিছু মিলাই আমরা মনে করি এখানে একটা আমাদের জন্য একটা অশনি সংকেত রয়েছে। কেননা সড়কপথের অবস্থা বেহাল, অন্যদিকে রেলপথে প্রায় যে সমস্ত কোচ ইঞ্জিন রয়েছে এগুলো মেয়াদ উত্তীর্ণ, এখানেও ওভারলোড করা অনেকাংশে সম্ভব হয় না, আবার নৌপথে দুর্যোগপূর্ণ মৌসুম, সব মিলিয়ে এবারে ঈদটা আমরা মনে করছি মানুষের যাতায়াত একটা ঝুঁকি রয়েই যায়।
জি, আপনি বলছিলেন একটি আলোচনা অনুষ্ঠানে ঢাকায় যে ঈদে এই যে মৃত্যু, অর্থাৎ আমরা 2017 সালের পরিসংখ্যানটা বলছিলাম যে ঈদের সময় 5 দিনে 59 জন প্রাণ হারিয়েছেন, এবং এর কারণ হিসেবে আপনি 3টি কারণের কথা বলেছেন, ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত গতি এবং অতিরিক্ত ভাড়া আদায়। এই 3টি কারণ আমরা যতটা জানি যে ত্রুটিপূর্ণ যানবাহন একটি বড় বিষয় এবং অতিরিক্ত গতি, এই দুটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে আপনার জানা আছে? কারণ আমরা এটা তো জানি যে ঢাকায় প্রায়ই দেখা যায় যে এবং মহাসড়কগুলোতে পুলিশ তদারকি করে, সেক্ষেত্রে এই ত্রুটিপূর্ণ যানবাহন যেগুলো ঈদকে সামনে রেখে গ্যারেজ থেকে একটু সারিয়ে আবার রাজপথে নামানো হয় সেগুলো বন্ধ রাখার জন্য এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি আপনার কাছ থেকে জানবো। তার আগে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছে, তার প্রশ্ন অথবা মন্তব্যটা শুনে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটা করেন। হ্যালো, নমস্কার,
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যেমন ঈদে যে এই যে আমাদের আবার এই সপ্তাহখানেক পরে আমরা যে ঈদ উপলক্ষ মানে করবো আর কি, এখানে আমাদের ঈদটা মনে হয় আমাদের মনে করে আমরা প্রতি বছর যখন ঈদ আসছে আমরা সকল ধর্মের লোক আমরা ঈদটাকে অনেক খুশিতে কোন আনন্দের সাথে আমরা এনজয় করে থাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে যানবাহনে কিছু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে মানে যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে অনেক জনে মজা করে খুশি করে যখন বাবা মা নারী ছাড়া যে ফিরে আসে, একটা বিষয় লক্ষ্য করলেই দেখা যায় সেই বিষয়টা হচ্ছে এই যে গাড়িতে করে যানবাহন করে অনেক ছাদের উপরে উঠে এই যে ঝুঁকিপূর্ণ কাজে যেখানে আসতেছে, আর একটা বিষয় যেমন ট্রেন থেকে যে ট্রেনের উপর থেকে ঝুঁকিপূর্ণ আসতেছে এটা কতটুকু আছে তাৎপর্য?
আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা জানার চেষ্টা করছি। মোজাম্মেল হক চৌধুরী, যেমনটা বলছিলাম আপনি 3টি কারণের কথা বলেছেন এবং আমাদের শ্রোতা দীপক চক্রবর্তী বলছিলেন যে ট্রেন অথবা বাসের ছাদে উঠে যে মানুষজন চায়, সেই বিষয়টা যদি আপনি একটু সংযুক্ত করেন আপনার মন্তব্য।
আসলে আসলে সংকটের কারণেই আমাদের এমনটি হয়, ট্রেনের ছাদে ভ্রমণ, বাসের ছাদে ভ্রমণ বা পণ্যবাহী যানবাহন বিশেষ করে ট্রায়ার কভার ভ্যান পর্যন্ত যাত্রী বহনের মতো দৃশ্য আমরা এই কয়েকদিন পরে আমরা লক্ষ্য করব। আমাদের আসলে যেমনটি সংকট তেমনটি অতি অল্প সময়ে বেশি মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েন, বিশেষ করে ঈদের ঠিক একদিন আগে বা দুদিন আগেই আমাদের যে বিশাল বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের কর্মীদের ছুটি দেওয়া হয়। আমরা বিভিন্ন সময়ে সভা সেমিনারের মাধ্যমে আমরা দাবি করেছি গার্মেন্টস এর যারা কর্মীরা আছেন তাদেরকে আগেভাগে ছুটি দেওয়ার যদি একটা ব্যবস্থা করা যায়, অথবা রেশনিং পদ্ধতি যদি একটা ছুটি দেওয়ার ব্যবস্থা করা যায়। আসলে এই ক্ষেত্রে অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে, অনেক কিছু আলাপ আলোচিত হচ্ছে, বাস্তবিকতে এটার কোন ধরনের সুফল আমরা দিনের শেষে পাই না। আপনি যেমনটি বলছিলেন যে আমরা যে বিষয়গুলো বলেছি, আমরা দেখেছি প্রতি বছর ঈদে প্রায় 250-এর বেশি মানুষ ঈদ যাত্রায় তারা প্রাণ হারায়, এবং প্রায় 1000-এর বেশি মানুষই আহত হয়। আমাদের বেশ কয়েকটা ঈদে আমরা পর্যবেক্ষণ করেছি, দেখার চেষ্টা করেছি আসলে আমাদের যাতায়াতের ঝুঁকি কোন কোন জায়গায় রয়েছে। সেই অবস্থানে আমরা যখন লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই যে মানুষের যাতায়াতের একটা বিশাল বড় ঝুঁকি রয়ে যায়। বাস্তবিক অর্থে এই গতি নিয়ন্ত্রণ অথবা ওভারলোড নিয়ন্ত্রণ বা ত্রুটিপূর্ণ যানবাহন গুলোর ত্রুটি সারানো, এক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত বড় ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়নি। তবে সরকার সড়কের অবকাঠামো নির্মাণে যথেষ্ট পরিমাণে কাজ হয়েছে এটা বলা যায়, তারপরেও কিন্তু সড়কের ত্রুটি রয়ে গেছে। অনেক ক্ষেত্রে ব্ল্যাক স্পট গুলো সমাধান করা হয়নি, অনেক ক্ষেত্রে সড়কের কিছু ব্রিজ কালভার্ট ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, অনেক জায়গায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সমস্ত স্পট গুলো সড়কের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি হারাবে বলে আমরা মনে করছি। সেই কারণে আমরা মনে করি এইবারের ঈদেও মানুষের যাতায়াতে একটা ঝুঁকি রয়েই গেল।
জি, আপনার কাছ থেকে কারণগুলো শুনেছি, আমরা আবার একটু যেতে চাই সৈয়দ ইস্তেকরে, যে আপনার কাছে বলছিলেন মোজাম্মেল হক চৌধুরী কি কি সমস্যা এখনো রয়ে গেছে এবং তিনি বলছিলেন যে আমরা এক্ষেত্রে আসলে এখনো সফলতা অর্জন করতে পারিনি, কেন পারিনি সেটি যদি আপনার দৃষ্টিতে একটু জানতে চাই। কেন আমরা এখন পর্যন্ত রাস্তাগুলো একটু ঠিক করতে পারিনি, আমাদের মহাসড়কগুলো যেখানে যেখানে ব্ল্যাক স্পট রয়েছে সেগুলো কেন আমরা ঠিক করতে পারিনি, আমরা কেন আমাদের রাজধানী ঢাকার যেগুলো যেখান থেকে যাত্রীরা ওঠেন সেগুলো কেন শহরের একটু বাইরে নিয়ে যেতে পারেনি বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি আপনার মন্তব্য করেন।
দেখুন, আসলে আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে আমরা দেখেছি
সৈয়দ ইস্তেকরে, যে আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম সৈয়দ ইস্তেকরে, যে শুনতে পাচ্ছেন আমাকে? জি,
আপনি পারিনি একটা বড় কারণ, আমি তো আমি শুনতে পাচ্ছি, বলছি।
জি বলুন।
হ্যালো,
জি আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ।
আমরা পারিনি এই কাজগুলো করতে একটা বড় বা পারি না কাজগুলো করতে, এর একটা বড় কারণ হলো আমাদের ভেতরে আসলে সেই অর্থে কোনো অঙ্গীকার নেই। আমরা যে কাজটা করতে চাই, আমাদের ভেতরে যেই সেই সদিচ্ছাটা আছে সেটা আমরা কখনো প্রকাশ করতে পারিনি। ফলে সবসময় আমরা চেষ্টা করি জেনটেন ভাবে যে কোনো সমস্যার সমাধান করতে। দেখেন, ঢাকা থেকে দূরপাল্লার যানগুলোকে আমরা কখনো নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারিনি, আমরা ঢাকার ভেতরে একটা শৃঙ্খলা আনতে পারিনি। আমরা বহুদূর থেকে বলে আসছি যে ঢাকায় এতগুলো বাস চলে এবং ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে থেকে বাস যে বিভিন্ন টার্মিনাল গুলোতে থাকে, এই সবকিছুর মধ্যে একটা ভয়ঙ্কর রকমের শৃঙ্খলার অভাব রয়েছে। শৃঙ্খলা আনতে গেলে মালিকের সংখ্যা কমাতে হবে। বাংলাদেশে পরিবহন খাতে এই পরিমাণ মালিক, আমার ধারণা পুরো ইউরোপ এবং আমেরিকা মিলে এত পরিবহন মালিক আপনি খুঁজে পাবেন না। এটা যে একটা পাবলিক ট্রান্সপোর্ট এবং এটা যে পাবলিকের সেবা পাওয়ার বিষয় আছে, এই মানসিকতাটাই আমাদের ভেতরে গড়ে উঠেছে এখানে গড়ে উঠেছে যে আমরা এখানে ব্যবসা করবো, ক্যাম্পেন ভালো করবো, এবং এখানে আছে লেবার মিলিটেন্সি, আছে শ্রমিকদের ভিতরে ট্রেড ইউনিয়ন মিলিটেন্সিটা ভয়ঙ্কর রকমের কাজ করছে, এবং এই শ্রমিক ইউনিয়নের নামে যে চাঁদাবাজি হয় সেটি একটি বিশাল অঙ্ক, যেটা মোজাম্মেল ভাই আরো ভালো বলতে পারবেন, ওনাদের একটি গবেষণা আছে। ফলে দেখা যাচ্ছে এখানে কেউ কাউকে সেই মতো শৃঙ্খলায় আনতে পারছে না। তাই প্রথমে যেটি প্রয়োজন ছিল যে আমরা ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে পরিবহন খাতটাকে নিয়ন্ত্রণে রাখা, যাতে সব মালিক টার্গেট কিটের যে ভয়ঙ্কর একটা প্রতিযোগিতা আছে, যে কোনো ভাবে টার্গেট পূরণ করা সেটি জেনটেন ভাবে সেটি বন্ধ করা। দ্বিতীয় হলো যে রাস্তাঘাট ঠিকঠাক করার জন্য একটি যে সমন্বিত কার্যক্রম প্রয়োজন সেটা আমরা কখনো করতে পারিনি। কোন রাস্তা করছে সড়ক ও প্রকৌশল বিভাগ, কোনোটা করছে পুরো প্রকৌশল বিভাগ, কোনোটা পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলো। ফলে সামগ্রিক ভাবে এখানে ইউটিলিটি সার্ভিস, বিভিন্ন সেবাদানকারী সংস্থা এবং ব্যবহারকারী সংস্থা সব মিলে কোনো শৃঙ্খলা কাজ করছে না। এর বাইরে দুর্নীতি একটি বড় কারণ। এখানে যারা শিক্ষিতাদারী ব্যবসায় আছে এবং যারা নিয়ন্ত্রণে আছে তারা সকলেই রাজনৈতিক ভাবে সাংঘাতিক ভাবে প্রভাবশালী, যে কোনো দল যখন ক্ষমতায় থাকে সেই দলের সদস্য হয় তারা, তাহলে এখানে তারা কোয়ালিটি কাজ করলে কি করলো না, গুণগত মানসম্পন্ন কাজ হলে কি হলো না, কোনো চাপটা নেই, যে কোনো ভাবে সরকারের কাছ থেকে বিল আদায় করে নিয়ে রাস্তা জেনজেন ভাবে করা, সময় মতো শেষ না করা, শেষ না করলে যে জবাব দিই।
হ্যালো সৈয়দ ইস্তেকরেজি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা আবারও ফিরবো সৈয়দ ইস্তেকরেজি আপনার কাছে। খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তিনি কথা বলতে বলতেই আমরা দেখলাম যে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আপনার কাছে ফিরবো। তার আগে আমাদের সঙ্গে অনেক শ্রোতা লাইনে রয়েছেন, তাদের প্রশ্ন এবং মন্তব্য শুনে আবার আপনাদের কাছে ফিরছি। এখন লাইনে রয়েছেন লিয়াকত আলী, আপনি যদি আপনার মন্তব্য অথবা প্রশ্ন আমাদের করেন। লিয়াকত আলী শুনতে পাচ্ছেন?
হ্যালো,
জি
জি আমি শুনতে পাচ্ছি, লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি।
জি, আপনার প্রশ্ন অথবা মন্তব্য যদি করেন।
জি, আজকে যে ঈদের মানুষের ভোগান্তি, এটা তো আমাদের দেশের একদম প্রতিনিয়ত ঘটনা হয়ে গেছে। তার মধ্যে সরকার উল্লেখযোগ্য যে পদক্ষেপ নিচ্ছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি এটা একটা সুরাহা হতে পারে। গত আমাদের যোগাযোগ সড়ক মন্ত্রী জীবদ্দল কাদের সাহেব এটা নিয়ে ডিজি মহোদয় মেয়রদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে কিভাবে বিদেশ মানুষের ভোগান্তি, গরিব মানুষের সবাই ঈদ ফিরে মানুষের ঘর মুখের যে ভোগান্তির জন্য ওনার চিন্তা করতেছে, ওই চিন্তা যদি বাস্তবায়ন হয় আমি মনে করি বাংলাদেশের এই ভোগান্তির কিছুটা সড়ক পথে।
আপনার কাছ থেকে একটা বিষয় আমরা একটু জানতে চাই। আমরা জানি যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং সেখানে আপনি থাকেন। আপনি যদি আমাদেরকে একটু জানান যে চট্টগ্রাম থেকেও অনেক সংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যান তাদের নিজেদের বাড়িতে ঈদ করতে, সেক্ষেত্রে চট্টগ্রামে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের জন্য কি ব্যবস্থা রয়েছে, আপনি যদি আমাদেরকে একটু জানান যে তাদের জন্য কি পর্যাপ্ত বাস ট্রেন এসব রয়েছে এবং সেই অগ্রিম টিকিট বিক্রি কি শুরু হয়েছে, তারা কি সন্তুষ্ট কিনা সে ব্যবস্থাপনা, সেটা যদি আপনি আমাদেরকে একটু জানান।
সরকার যে পদক্ষেপ নিতে যে এই পদক্ষেপটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি সড়ক পথে কিছুটা মানুষের ভোগান্তি কমবে যদি সড়ক পথটা ক্লিয়ার থাকে।
না, লিয়াকত আলী আমরা জানতে চাচ্ছিলাম আপনি চট্টগ্রামে যেহেতু রয়েছেন, চট্টগ্রামের কি অবস্থা, চট্টগ্রামে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষ কি তাদের জন্য প্রয়োজনীয় টিকিট পাচ্ছে?
আমাদের দেশের প্রয়োজনীয় জিনিসপত্র বাস সবকিছু আছে, কিন্তু আমাদের ভোগান্তিতে যেটা হয় সেটা হলো যে হঠাৎ করে যে জাম, রাস্তায় যে জাম পড়ে সেই জামের মুখোমুখি কেউ চিন্তা করতে পারে না, অগ্রিম কেউ চিন্তা করতে পারে না, হঠাৎ যে জ্যাম পড়ে যায় যেখানে মানুষ মানে
ঈদে আনন্দ করতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাতে মানুষ অনেক কষ্ট করে টাকা খরচ করে নিজের বাড়িতে ফেরে এবং সেই বাড়ি ফেরা উপলক্ষে যদি তাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়, সে কষ্ট নিশ্চয়ই ওই পরিবার জানে যারা তাদের প্রিয়জনকে লাশ হিসেবে ঈদের সময় পান। আমরা আবার একটু ফিরতে চাই সৈয়দ ইস্তেকরেজ আপনার কাছে। আপনি বলছিলেন যে আমরা পারিনি প্রভাবশালী ব্যক্তিদের কারণে অথবা রাজনীতিবিদদের কারণে, আপনি কি আমাদেরকে একটু খোলাসা করে বলবেন যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের পরিবহন শ্রমিকদের কেন শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, কি এমন জোর, কোন রাজনীতিবিদ, কোন মন্ত্রী অথবা অন্য কিছু কোনো কারণ, আপনি কি আমাদেরকে একটু বলবেন?
আমি তো স্পষ্ট করেই বলি, সেটা হলো যে বাংলাদেশে যখন যেই সরকারি ক্ষমতায় থাকে তখনই দেখা যায় পরিবহন খাতের মালিক এবং শ্রমিকদের প্রতিনিধিরা মন্ত্রিসভায় কিংবা সরকারের,
এই সরকারে কে রয়েছে,
এই সরকারেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি পরিবহন শ্রমিক ফেডারেশন যেটি আছে তার সভাপতি ওয়াজিউদ্দিন একজন আওয়ামী লীগ নেতা, কার্যকর সভাপতি জনাব শাজাহান খান নিজে একজন মন্ত্রী, মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা একজন প্রতিমন্ত্রী। মানে আপনি এখানে বড় ধরনের কোন সিদ্ধান্ত নিতে গেলে আপনি চিন্তা করেন জায়গাগুলো থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দাম্ভিকতা বলে যেটি শব্দ আছে সেটি খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়।
জি, আমরা আপনার উত্তর পেয়েছি। আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্ন বা মন্তব্য শুনে আপনাদের কাছে আবার ফ্রি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
অনেক শুভেচ্ছা, আমি গাজীপুর থেকে মাসুম বিল্লাহ মহাজির বলতেছি।
জি মাসুম বিল্লাহ, বলুন প্লিজ।
আমরা একটু পূর্বে ওবায়দুল কাদের বিভিন্ন জায়গায় ব্রিফিং এসে বলছে যে ঈদের পূর্বেই বিভিন্ন জায়গায় সড়কের সমস্যার সমাধান করে দিবে। আসলে এখন যে ভয়াবহ সমস্যাটা হলো মহাসড়ক হচ্ছে বিভিন্ন জায়গায় কণাখন্দের আছেই, এর মধ্যে স্থানীয় সড়ক গুলো খুব খারাপ অবস্থা। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের কাজ চলতেছে, কিন্তু আজও পর্যন্ত কি ঈদের আগে শেষ হবে কিনা আমরা খুবই শঙ্কায় আছি। দীর্ঘ যানজট গতকালকে আপনার টাঙ্গাইল থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে বাইপাস কুবাইল পর্যন্ত 35 কিলোমিটার যানজটে মানুষ প্রায় 5-7 ঘন্টা আটকা ছিল, এর মধ্যে আমিও আটকা ছিলাম 1 ঘন্টা। কোনো হয়েছে
জি মাসুম বিল্লাহ, আমরা আপনার প্রশ্ন অথবা মন্তব্য পেয়েছি যে সরকার কি আসলে রাস্তা ঠিক মতো ব্যবস্থাপনার মধ্যে রেখেছে কিনা, যে কারণে এরই মধ্যে যানজট শুরু হয়ে গেছে। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমরা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছ থেকে মিনিট দুয়েকের মধ্যে একটু সমাধান চাই। যদিও এটি অনেক বড় কঠিন সমস্যা, সমাধান 2 মিনিটে একেবারেই সম্ভব না, আমরা তারপর আপনার কাছ থেকে মন্তব্য চাই। আমরা জানি দুর্ভোগ, মৃত্যু, সবকিছু আমাদের জানা, সমাধানটা কি?
সমাধানটা আমরা মনে করি এই মুহূর্তে যে বিষয়টা জরুরি সেটা হলো আমাদের যে সড়ক রয়েছে, আমাদের আপনি জানেন আমাদের যানবাহনের যেমন কি সংকট তেমনটি আমাদের রাস্তারও সংকট, কিন্তু তার মধ্যেও আমাদের যে সড়ক মহাসড়ক তার বিশাল একটা অংশ কিন্তু ব্যাধক হলে এই প্রতিটি ইঞ্চি সড়ক মহাসড়ক এই মুহূর্তে ব্যাধকল মুক্ত করা এবং প্রত্যেকটা স্পটে যে সমস্ত স্পট গুলোতে যানবাহন আটকে যাচ্ছে, যানবাহন গতি কমে যাচ্ছে, এই জায়গাটাতে নজরদারি করা, অর্থাৎ যানবাহনটা দ্রুত পাসিং এর ব্যবস্থা করা, এবং সর্বোপরি যেটা বড় বিষয় সেটা হলো ফিটনেস বিহীন প্রায় 3 লাখের বেশি যানবাহন মহাসড়কে কিন্তু নেমে পড়ে। এই ফিটনেস বিহীন যানবাহন গুলো যাতে ইজাতের বহরে সংযুক্ত হতে না পারে তার জন্য একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করা, তার মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের সড়ককে যেমন কি ইজাতটায় নিরাপদ করতে পারি, কিছুটা প্রাণহানি আমরা কমাতে সক্ষম হই, সেই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট করে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিআরটিএ, পুলিশ প্রশাসন সহ সব মালিক শ্রমিক সংগঠনের যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের অনেক শেখ ভাই বলেছেন আমাদের দুজন মন্ত্রী মালিক শ্রমিকদের প্রতিনিধিত্ব করেন, তারা যদি আন্তরিকতার সহিত চেষ্টা করেন জনগণের দুর্ভোগ কমাতে তারা পাশে দাঁড়াবেন, তাহলে আমরা মনে করি আমাদের ঈদযাত্রা শক্তিদায়ক হতে পারে এবং
সমাধান কি দেখছেন খুব দ্রুত?
আসলে দুজন মন্ত্রী আছেন আমাদের মন্ত্রিসভায়, তারা যদি নির্মোহ দৃষ্টিতে থেকে মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবেসে একটু মানুষের কল্যাণের কথা ভাবেন তবেই সম্ভব হবে।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং যেসব শ্রোতা আপনাদের প্রশ্ন অথবা মন্তব্য নিতে পারেনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যেতে যেতে শুধু বলে যাই, ঈদের উদযাপন আনন্দে হোক, নিরাপদে সবাই পৌঁছুক নিজের পরিবারের কাছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।